আকাশবাণী খবর পড়ছি চন্দ্রিমা রায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। 12 ঘন্টার বেশি সময় ধরে আলোচনার পর লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল 2025 অনুমোদিত হয়েছে। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী নতুন দিল্লিতে দ্বিতীয় পর্যায়ে স্টার্ট আপ মহাকুম্ভের সূচনা করবেন। ভারত সহ বেশ কয়েকটি দেশের উপর পারস্পরিক শিল্প শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন মার্কিন রাষ্ট্রপতি। আইপিএল ক্রিকেটে ইডেনে আজ কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ পরস্পরের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। বিরোধীদের আনা সংশোধনী বিল নাকচ করে দিয়ে লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল 2025 অনুমোদিত হয়েছে। গত রাত পর্যন্ত 12 ঘন্টার বেশি সময় ধরে বিলটির উপর নিম্নকক্ষে আলোচনার পর সংসদে বিলটির পক্ষে 288 জন সদস্য ভোট দেন, বিপক্ষে ছিলেন 232 জন সদস্য। ওয়াকফ সংশোধনী বিল 2025-এর লক্ষ্য হল ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনাকে সুগম করা, ঐতিহ্যবাহী স্থানগুলিকে সুরক্ষিত করা এবং সামাজিক কল্যাণ প্রচারের বিধান রাখা। এই আইনের লক্ষ্য সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধি, ওয়াকফ বোর্ড এবং স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে সুসমন্বয় গড়ে তোলার পাশাপাশি অংশীদারদের অধিকার রক্ষা করা। বিলটিতে মুসলিম মহিলাদের, বিশেষ করে বিধবা এবং তালাকপ্রাপ্ত মহিলাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নতিরও সংস্থান রয়েছে। বিলের উপর বিতর্কের জবাবে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ওয়াকফ বোর্ডের কাজে অমুসলিমরা হস্তক্ষেপ করবে এই ধারণা ভুল। বিরোধীদের সরকার সংখ্যালঘু বিরোধী অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, নরেন্দ্র মোদী সরকার পার্সিদের মতো ক্ষুদ্রতম সংখ্যালঘু সম্প্রদায়কেও গুরুত্ব দেয়।
कुछ लोगों को मैंने शुरू में कहा कि अगर आप कहते हैं कि ये बिल गैर संवैधानिक है तो आप बताइए संवैधानिक कैसे है। अगर अनकॉन्स्टिट्यूशनल था तो फिर किसी कोर्ट ने क्यों स्ट्राइक डाउन नहीं किया। इसलिए मैं इस सदन में कहना चाहता हूँ, कुछ शब्द ऐसा होता है कॉन्स्टिट्यूशनल अनकॉन्स्टिट्यूशनल, ये हल्के में इस्तेमाल नहीं करना चाहिए।
বর্তমান আইনে দেশের যে কোনো জমিকে ওয়াকফ সম্পত্তি হিসেবে ঘোষণা করার জন্য তিনি বিধানের অপব্যবহার করা হয় বলে কিরেন রিজিজু উল্লেখ করেছেন। 2013 সালে ইউপিএ শাসনকালে ওয়াকফ আইনে সংশোধনী আনা হয়েছিল যা অন্যান্য আইনের উপরেও প্রভাব ফেলে। কংগ্রেস শাসনামলে জাতীয় রাজধানীর মোট 123টি সম্পত্তি দিল্লি ওয়াকফ বোর্ডের আওতায় আনা হয় বলেও তিনি জানান। তিনি আরও বলেন যে আইন প্রণয়নের সময় যৌথ সংসদীয় কমিটি এবং সরকার অংশীদারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছে। এদিকে বিরোধিতা জবাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মন্ত্রিসভা অনুমোদিত যৌথ সংসদীয় কমিটির বিস্তারিত আলোচনার পরেই বিলটি আনা হয়। কংগ্রেস শাসনকালে সম্পত্তি দিল্লি ওয়াকফ বোর্ডের আওতায় আনার বিষয়টি নাকচ করে দেন কংগ্রেসের গৌরব গগৈ। তার অভিযোগ, এই বিল সংবিধান বিরোধী, এর মাধ্যমে সরকার সংখ্যালঘুদের অপমান করতে এবং সমাজকে বিভক্ত করতে চায়। সমাজবাদী পার্টির অখিলেশ যাদব অভিযোগ করেছেন, সরকার মূল্যবৃদ্ধি, বেকারত্ব, নোট বাতিল সহ অন্যান্য বিষয়ে তার ব্যর্থতা আড়াল করতেই এই বিল এনেছে। প্রয়াগরাজে মহাকুম্ভের সময় পদদলিত হওয়ার ঘটনা এবং এই ঘটনায় মৃত্যুর সংখ্যা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। এই আইন দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিকে আঘাত করবে বলে তার অভিমত। তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রস্তাবিত আইনটিকে ভুল ধারণা, অযৌক্তিক এবং স্বেচ্ছাচারী বলে অভিহিত করেছেন। জেপিসি চেয়ারম্যান জগদম্বিকা পাল দিনটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন।
आज का दिन एक ऐतिहासिक हो गया कि अब केवल फायदा नहीं मिलेगा बल्कि उस वक्फ बोर्ड में ओबीसी के लोग, पसमांदा महिलाओं का प्रतिनिधित्व होगा। तो आज जिस तरह से सरकार ने कहा था कि हम इस वक्फ बिल को इसलिए अमेंड कर रहे हैं कि जिससे ट्रांसपेरेंट हो और लोगों इसका फायदा मिले, गरीब को, आम मुसलमान को।
লোকসভায় গত মধ্যরাতে ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়ার পরেই কেরালার উপকূলবর্তী গ্রাম মুনাম্বামের বাসিন্দারা নরেন্দ্র মোদী সরকারের সমর্থনে মিছিল বের করেন। বাজি পুড়িয়ে স্লোগান দিয়ে তারা দীর্ঘদিন ধরে ঘর ছাড়া থাকার মতো যে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তার থেকে মুক্তির আশায় আনন্দে মেতে ওঠেন। সেখানে তাদের পৈতৃক সম্পত্তির উপর রাজ্য ওয়াকফ বোর্ডের দাবির বিরুদ্ধে মুনাম্বামের 600 বেশি পরিবার গত 160 দিন ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এই সম্পত্তি সেবা এবং শিক্ষামূলক কাজে ব্যবহারের জন্য এক ব্যবসায়ী ওয়াকফ চুক্তির মাধ্যমে কালিকটের কলেজ ম্যানেজমেন্টকে দান করেন। এখানকার বাসিন্দারা 60-এর দশকে জমিটি ওই কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে কিনেছিলেন। 3.5 লক্ষ তপশিলি উপজাতিভুক্ত শিক্ষার্থীদের সুবিধায় কেন্দ্রীয় সরকার সারা দেশ জুড়ে 728টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় স্থাপনের লক্ষ্যমাত্রা নিয়েছে। এখনো পর্যন্ত সারা দেশ জুড়ে 721টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় কেন্দ্রীয় সরকারের অনুমোদন পেয়েছে, যার মধ্যে 477টি বিদ্যালয়ে ইতিমধ্যেই পঠন পাঠন চলেছে। রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী দুর্গাদাস উইকে বলেন, আদিবাসী শিশুদের নিজস্ব পরিবেশে শিক্ষাদানের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার 2018-19 সালে একলব্য মডেল আবাসিক বিদ্যালয় প্রকল্প চালু করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুদিনের সফরে থাইল্যান্ড যাচ্ছেন। এর আগে 2019 এবং 2016 সালে তিনি সেদেশে সফর করেছিলেন। ভারতের সামুদ্রিক প্রতিবেশী থাইল্যান্ড ইন্দ্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি দেশের অ্যাক্ট ইস্ট নীতির গুরুত্বপূর্ণ অংশীদার। আসিয়ান অঞ্চলে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার পর ভারতের চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এই দেশ। সফরকালে প্রধানমন্ত্রী ব্যাংককে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় ছাড়াও দ্বিপাক্ষিক অংশীদারিত্ব নিয়েও তাদের মধ্যে আলোচনা হবে। শুক্রবার শুরু হচ্ছে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন। এর মূল ভাবনা বিমস্টেক সমৃদ্ধ, স্থিতিস্থাপক এবং উন্মুক্ত। ব্যাংকক ভিশন 2030 গৃহীত হবার পাশাপাশি ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়েও অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা মত বিনিময় করবেন। অসমে কামরূপ গোয়ালপাড়া জেলায় রাভা আসন স্বায়ত্তশাসিত পরিষদের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। 36টি কাউন্সিল আসনে 33টিতে 68.58% ভোট পড়েছে। কামরূপ জেলা থেকে দুজন এবং গোয়ালপাড়া থেকে একজন ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। ভোট গণনা শুক্রবার। কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আজ নতুন দিল্লিতে স্টার্টআপ মহাকুম্ভের দ্বিতীয় সংস্করণের সূচনা করবেন। গভর্নমেন্ট ই মার্কেট প্লেস জেম আয়োজিত এই স্টার্টআপ মহাকুম্ভ চলবে 5 এপ্রিল পর্যন্ত। তিন দিনের এই অনুষ্ঠানে বিভিন্ন স্টার্টআপ যাতে তাদের পণ্য পরিষেবা জেমের মাধ্যমে বিক্রি করতে পারে সে বিষয়ে সহায়তা দেওয়া হবে। ভারত 2024-25 অর্থবর্ষে 1,681টি লোকোমোটিভ তৈরি করে এক অনন্য নজির স্থাপন করেছে। এই সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ যত লোকোমোটিভ তৈরি করে তার চেয়ে বেশি। রেল মন্ত্রক গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, গত অর্থবর্ষে দেশে 1,472টি লোকোমোটিভ উৎপাদন হয়েছিল। এবছর তার চেয়ে 19% বেশি উৎপাদিত হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর গুজরাট এবং রাজস্থানে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। আগামী 7 দিন সৌরাষ্ট্র এবং কচ্ছের বিভিন্ন অঞ্চলে এবং 5 থেকে 8 এপ্রিল পশ্চিম রাজস্থানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারত সহ বেশ কয়েকটি দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপের কথা ঘোষণা করেছে। এর মাধ্যমে সেদেশের আমদানির 26% আদায় করা হবে। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে সাংবাদিকদের মার্কিন রাষ্ট্রপতি জানিয়েছেন, ওয়াশিংটনের উপর শুল্ক আরোপকারী প্রায় অর্ধেক দেশের উপর আমেরিকা এই শুল্ক ধার্য করল। ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানির উপর 20%, জাপানের উপর 24%, ব্রিটেন থেকে আমদানির উপর 10% শুল্ক আরোপের কথা ঘোষণা করা হয়েছে। এছাড়াও আমদানি শুল্ক আরোপ করা হয়েছে এমন দেশগুলির মধ্যে অন্যতম হল ভারতের উপর 26%, বাংলাদেশের উপর 37%, পাকিস্তানের উপর 29% এবং শ্রীলঙ্কার উপর 44%। এদিকে এই শুল্ক আরোপকে অন্যায্য বলে অভিহিত করেছে বিশ্বের বেশ কিছু দেশ। মার্কিন রাষ্ট্রপতির এই ঘোষণার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে কানাডা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ নতুন এই শুল্ক আরোপ বন্ধুত্ব সুলভ নয় বলে উল্লেখ করেছেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার দেশ পাল্টা কোনো শুল্ক আরোপ করবে না বলেও তিনি জানান। ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা সমস্ত পণ্যদ্রব্যের উপর শুল্ক তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অর্থমন্ত্রক থেকে যৌথভাবে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার বাণিজ্য শরিক দেশগুলোর উপর শুল্ক আরোপের ঠিক একদিন আগেই ইসরায়েল এই ঘোষণা করে। চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক ফন্ড বলেছেন, বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে বহুপাক্ষিকতাই হল মূল চাবিকাঠি। 53তম সাপ্রো হাউস বক্তৃতায় একথা বলেন তিনি। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিশাল সুযোগ রয়েছে, তাই চিলি ভারতের সঙ্গে অংশীদারিত্ব প্রসারিত করতে চায় বলেও জানান চিলির রাষ্ট্রপতি। চিলির বিদেশ নীতিকে ভারতকে অগ্রাধিকার দিয়ে উল্লেখ করেন যে প্রযুক্তি ক্ষেত্রে ভারতের নেতৃত্ব চিলির উন্নয়নের সঙ্গে প্রাসঙ্গিক। চিলি সর্বদা রাষ্ট্রসংঘের সংস্কারের আহ্বান জানিয়েছে এবং নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদকে সমর্থন জানিয়েছেন বলেও জানান গ্যাব্রিয়েল বোরিক ফ্রন্ট। ইডেনে আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে গতকাল আইপিএল এর ম্যাচে গুজরাট টাইটান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 8 উইকেটে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। 12 ঘন্টার বেশি সময় ধরে আলোচনার পর লোকসভায় ওয়াক অফ সংশোধনী বিল 2025 অনুমোদিত হয়েছে। ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন। কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী নতুন দিল্লিতে দ্বিতীয় পর্যায়ে স্টার্টআপ মহাকুম্ভের সূচনা করবেন। খবর এখানেই শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।